আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজকের সাদা কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মার্চ স্বাধীনতার মাস, 71 মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে লাখো মানুষের সমাবেশে টান টান উত্তেজনার মধ্যে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং আমাদের মুক্তি সংগ্রামের নতুন অধ্যায় সূচিত হয়। আজকের সাদা কয়েনে স্বাধীনতার সেই দানের প্রতি আমরা আমাদের অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধা নিবেদন করছি। আসলে তারা রক্ত দিয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে পেরেছি। প্রিয় শরীদ, আজ থেকে 2 বছর আগে 2020 সালের মার্চ মাসে চারদিক থেকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের বেনিয়ারা মেতে উঠল মানুষকে আতঙ্কিত নিঃসঙ্গ করে ফেলার প্রয়াসে। আমাদের দেশেও লকডাউনের সূচনা হল সেই দিন 18 মার্চ। আমরা বলেছিলাম যে আমরা স্রষ্টার বিশেষ অনুগ্রহভাজন জাতি, করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, শুধু সতর্কতা প্রয়োজন। করোনা আমাদের দেশে তেমন কোনো সুবিধা করতে পারবে না। আমরা বলেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সিংহ মানব, যে জাতির পিতা, যে জাতির ইতিহাস হচ্ছে বছর বছর বন্যা ঝড় প্লাবন মোকাবেলার ইতিহাস, যে জাতির দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অতুলনীয়, যে জাতির রোগ ব্যাধি মহামারী মড়ক প্রতিরোধ ক্ষমতা অসাধারণ, সেই দেশে করোনা তেমন কিছুই করতে পারবে না। শুকর আলহামদুলিল্লাহ, সেদিনও সে কথা সত্য ছিল, 2 বছর পর আজও সে কথা একই রকম সত্য। যেখানে পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলোতে করোনায় মৃত্যুর হার আমাদের দেশের মৃত্যুহারের চেয়ে 19 গুণ বেশি, তবে করোনা ভাইরাস আমাদের দেশে কোনো সুবিধা করতে না পারলেও করোনা নিয়ে আতঙ্কের ব্যাপারীরা আতঙ্কে হাওয়া দিয়ে ব্যবসা করে যারা লাভবান হয়েছে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভীতিকর প্রচারণা চালিয়েছে, WHO-র মতন বিশ্ব সংস্থা যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সোশ্যাল ডিস্টেন্স শব্দটি ব্যবহার করে, মানুষকে নিঃসঙ্গ একা করে দিয়েছে, তার ফল আমরা এখন চারদিকেই দেখতে শুরু করেছি। চিকিৎসকরা এই ফলাফলকে বলছেন মানসিক স্বাস্থ্যে করোনার ঘুণ। আসলে শব্দটি হওয়া উচিত করোনার ঘুণ না, করোনা নিয়ে যে আতঙ্ক ছড়ানো হয়েছে এবং বিভিন্ন দেশের স্বার্থান্বেষীরা যে অবিবেচক সুলভ পদক্ষেপ নিয়েছে, তার ঘুণ এখন মানসিক স্বাস্থ্যের ওপর পড়েছে। ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটি রিপোর্টে গবেষকরা বলছেন, মানুষের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতা বাসা বাঁধছে নতুনভাবে, ঘুণ পোকার মতো তা ক্ষয় ধরাচ্ছে মানসিক স্বাস্থ্যে। এই বিপর্যস্ত মানসিক অবস্থার বড় আঘাত পড়েছে বাংলাদেশেও। এক গবেষণা বলছে, করোনাকালে দক্ষিণ এশিয়ার মধ্যে উদ্বেগ ও বিষণ্নতায় বাংলাদেশ শীর্ষে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের কারণে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সামাজিক আচরণ নষ্ট হয়েছে, মানসিক স্বাস্থ্য প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে, তাদের আচরণজনিত সমস্যা প্রকট হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলে বন্ধুদের সঙ্গে মেলামেশা কম, তারা রাত জাগছে, মুঠোফোনে বেশি সময় কাটাচ্ছে, মা বাবার সাথে রূঢ় আচরণ করছে। আরেকটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারীদের 52% উদ্বেগ বা দুশ্চিন্তায় এবং 48% বিষণ্নতায় বা ডিপ্রেশনে ভুগছে। একটি সংবাদপত্রের ডিপ্রেশন বা বিষণ্নতার প্রভাব যুবক মনেও কতটা প্রবল তা বোঝা যায়। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছে 28 বছরের এক যুবক। 2 বছর আগে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও নেন। ওই চাকরির স্থায়িত্ব ছিল কয়েক মাস। চাকরি যাওয়ার পরে 1 বছর আগে হঠাৎ চুপচাপ হয়ে যান তিনি। এত বিষণ্ন থাকতেন যে একসময় তার খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। ছেলের অবস্থা দেখে ছেলের বাবা নিজেও মানসিকভাবে ভেঙে পড়েন, ছোটোখাটো একটি ব্যবসা করেন, সেটিতেও 1 বছর ধরে মনোযোগ দিতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন। ছেলের চিকিৎসা করছেন আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করে। ছেলের বাবা জানান, তারা কুমিল্লায় থাকেন, 2 ছেলে মেয়ের মধ্যে ছেলেটি বড়। চিকিৎসকরা বলছেন, বিষণ্ণতাজনিত গুরুতর অসুস্থতা দেখা দিয়েছে তার ছেলের। 21 দিনের চিকিৎসায় ছেলে কিছুটা খাওয়া দাওয়া শুরু করেছে, এখন তাদের ধরে ধরে হাঁটতে পারে। মা বাবা কিছু জিজ্ঞেস করলে টুকটাক জবাব দিলেও অন্য কারো কথায় সাড়া দেয় না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্ভাগে হাসপাতালের জরিপ প্রতিবেদন অনুসারে মানসিক অসুস্থতা নিয়ে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্যে 25% শিক্ষার্থী। রিপোর্টে বলা হয়, একটি কম বয়সী ছেলেকে হাত পা বেঁধে নিয়ে এসেছিলেন কয়েকজন। ছেলেটি সমানে চিৎকার করছিল। ছেলেটির মা জানান, তারা রাজধানীর মিরপুরে থাকেন, ছেলে SSC-তে GPA 5 পেয়েছে। 18 জানুয়ারি রাত থেকে ছেলে হঠাৎ মারমুখী হয়ে ওঠে, তাকে মারধর করে জামা ছিঁড়ে ফেলেছে। তিনি বাড়িতে কোনো রকমের রাতটা পার করে সকালে হাসপাতালে নিয়ে এসেছেন। তিনি জানান, তার ছেলেকে এরকম তিনি কখনো দেখেননি। নরসিংদী থেকে এক মা এসেছিলেন মেয়েকে নিয়ে, মেয়ে কলেজে পড়ছে, একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, প্রেমটি ভেঙে যাওয়ার পর থেকে মেয়ের মানসিক স্থিতিশীলতা নাই। আসলে তরুণ তরুণীদের, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নাশের অন্যতম প্রধান কারণ সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড দীর্ঘ সময় ধরে স্ক্রলিংয়ের ফলে মানসিক উদ্বেগ, পেশিতে টান, মাথা ব্যথা এবং মস্তিষ্কের ক্লান্তি, এর ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শক্তি হ্রাস পায়। আসলে মানুষ চাইলে অনেক কিছু থেকে নিজেকে সংযত রাখতে পারে, কিন্তু একবার যাকে নেশায় ধরে, সে নেশা ড্রাগস হতে পারে বা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেখান থেকে নিজেকে সংযত রাখা খুব কঠিন। মনোবিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ফলে মানুষের মধ্যে সরাসরি কথা বলা বা যোগাযোগ করার প্রবণতা কমে যাচ্ছে, যা বিষণ্ণতা এবং উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। টরন্টো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জুডিথ অ্যান্ডারসন বলেন, আমি ইদানিং কিশোর কিশোরীদের একটি অস্বস্তিকর বিষয় লক্ষ্য করেছি, তা হচ্ছে তারা জানে না তারা কি করতে চায় বা কি করবে জীবনে। লকডাউনের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বেশি সময় ব্যয় করেছে এবং এটি তাদের মনোজগৎকে আরও সংকীর্ণ করে তুলেছে। হতাশা কাটাতে তরুণদের অনেকেই অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খাচ্ছে এবং এই ওষুধ তাদেরকে আসলে আরও হতাশ করে দিচ্ছে, কারণ ওষুধের নেশায় একবার পড়ে গেলে এই ওষুধ না খেলে মাথা হ্যাং হয়ে যায়, ব্যথা শুরু করে, গরম লাগে, কথাবার্তা অস্পষ্ট হয়ে যায়। আর অ্যান্টি ডিপ্রেশন ওষুধ বিক্রি করতে ওষুধ বিক্রেতাদের সাধারণভাবে কোনো দ্বিধা নাই। আসলে এই ডিপ্রেশন থেকেই, হতাশা থেকেই, বিষণ্ণতা থেকেই, উদ্বেগ উৎকণ্ঠা থেকেই আত্মহননের পরিমাণ বেড়ে গেছে। 2020 সালে কোভিডকালীন 10 মাসে কোভিডে আক্রান্ত হয়ে 5,000 মৃত্যুর বিপরীতে আত্মহত্যায় মৃতের সংখ্যা ছিল দ্বিগুণের বেশি, প্রায় 11,000। এদের মধ্যে নারী বেশি। শিক্ষিত তরুণদের ঘন ঘন আত্মহত্যার পরিমাণও কম নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 25-29 বছর বয়সীদের আত্মহত্যার জন্যে ডিপ্রেশনই দায়ী। আসলে এই হতাশা, বিষণ্ণতা, যার ইংরেজি নাম ডিপ্রেশন, এই সম্পর্কে একজন বিশিষ্ট লেখক খুব সুন্দরভাবে বলেছেন, কয়েক প্রজন্ম আগের মানুষ জানত না কাকে বলে ডিপ্রেশন। ডিপ্রেশন আধুনিকতার মানসিক গন্ডম ফল। বাংলা ভাষায় ডিপ্রেশন বোঝানোর কোনো শব্দ নেই। কত বড় ঘুণ পোকা জীবনের ভিত খেয়ে ফেলছে তা অনেক সময় বুঝতেও পারি না, ধরতেও পারি না যে অবসাদের মহামারী ছড়িয়ে পড়ছে। তিনি লিখেছেন, অসন্তোষ, অনিশ্চয়তা, অজানা বিপদ বা ব্যর্থতার ভয় আধুনিক জীবনের ছায়াসঙ্গী। এটা একজনের বা অল্প কয়েকজনের উপর ছায়া ফেলে না, এর শিকার গোটা সমাজ। বিজ্ঞাপিত জীবন শেখায় ভোগেই সুখ, এই পণ্যময় জীবন খালি পেতে শেখায়, হারানো মানেই সর্বনাশ, হারিয়ে ফেললে শোক সামলানোর ক্ষমতা কমে যাচ্ছে আমাদের। অথচ কিছু না হারিয়ে কে কবে কিছু পেয়েছে। সাবেককালের রুহানি মানুষেরা, সাধু মানুষেরা তো হারানোর মাধ্যমেই আরও প্রশান্তির জীবনের আদর্শ তুলে ধরতেন। তখন তো এত আত্মহত্যা ছিল না, জীবনের সুখী কাম্য দুঃখ মানেই খারাপ, এটা ভুল বার্তা। দুঃখের ব্যবস্থাপনার জন্যে আধুনিক সময়ে কেবল মনোরোগ চিকিৎসক আছে, অথচ পুরনো সময়ে আশ্রয় ছিল সমাজে, কারণ সমাজ নামক জিনিসটা জীবন্ত ছিল, আশ্রয় ছিল প্রকৃতিতে, যেহেতু তার ভেতরেই মানুষ বাস করত। মাজার ছিল, তীর্থ ছিল, ছিল পরিজন, আর ছিল দুঃখকে স্বাভাবিক ভাবার সংস্কৃতি। সফল আমাদের হতেই হবে, চালাতে হবে অমানবিক প্রতিযোগিতা, ছুটতে ছুটতে পা হয়ে যাবে সিস্টেমের চাকা। পরিহাস, ভোগের বীরদেরও ক্লান্তি আসে, ভোগের দৌড়ে সফল ও ব্যর্থ দুজনে একই সমস্যার দুই রকম শিকার। সেই সমস্যার নাম বিচ্ছিন্নতা, অবসাদ, জীবনের অর্থ হারিয়ে ফেলা। এসব আত্মাকে শুকিয়ে ফেলে, খেয়ে ফেলে গা ঝাড়া দিয়ে ওঠার ইচ্ছাশক্তি। আত্মহত্যা নামের ভালুকের থাবার তলে চলে যায় তখন অনেকেই। পুঁজিবাদ থাকবে কিন্তু অবসাদ থাকবে না, তা হয় না। বিচ্ছিন্ন জীবনের নাম আধুনিকতা হতে পারে না। প্রকৃতির বিরুদ্ধে কাঁচ, কংক্রিট, প্লাস্টিক আর স্ক্রিনের দম্ভকে সভ্যতা বলা যায় না। বণিক সভ্যতার এই শূন্য মরুভূমিতে কিভাবে মানুষ বেঁচে থাকার প্রেরণা পাবে? আধুনিক যুগ যন্ত্রণার মূল বিষয়টি বিশিষ্ট লেখক খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন। আমাদের শিশু বন্ধু জাতীয় অধ্যাপক ডক্টর ইমার খান মরহুম, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তিনি আমাদের কোয়ান্টামের প্রমাস্টার ছিলেন, তিনি কোয়ান্টামের উপদেষ্টা ছিলেন। তিনি একদিন খুব হাসতে হাসতে বলছিলেন যে এখনকার জীবনকে তিন ভাগে ভাগ করা যায়। একজন জীবনের প্রথম ২৫ বছর ব্যয় করে মালপানি, অর্থাৎ টাকা পয়সা, অর্থবিত্ত কীভাবে উপার্জন করা যাবে সেই বিদ্যা অর্জন করার জন্যে। পরবর্তী ২৫ বছর সে ব্যয় করে অর্থবিত্ত উপার্জনের চেষ্টায়, নিজের শরীরের দিকে, পরিবারের দিকে, সমাজের দিকে, কোনো দিকেই সে খেয়াল করে না, শুধু টাকা, টাকা, টাকা। এবং এরপরে বাকি ২৫ বছর যদি সে জীবিত থাকে, তাহলে যা উপার্জন করেছে তা ব্যয় করে নিজের চিকিৎসার জন্যে, ক্লিনিকের পেছনে, শেষ পর্যন্ত তার প্রাণবায়ু নির্গত হয় লাইফ সাপোর্টে। যখন সে মনে করে যে পরিবার পরিজন তাকে দেখবে, পরিবার পরিজনের উপস্থিতিকে খুব গভীরভাবে যখন সে মন থেকে চায় আপন কেউ কাছে আসুক, তখন সে আসলে আপন কাউকে পায় না, কারণ সে অর্থবিত্ত ছাড়া আর কোনো কিছুকেই আপন করেনি। অতএব সেও যখন কাউকে চায় আপন কেউ আসুক, তখন আপন কেউ থাকে না। শিশু বন্ধু এমার খান স্যার ভ্রান্ত জীবনাচারের, একাকিত্বের, তথাকথিত আধুনিক নিঃসঙ্গ মানুষের চিত্রটা খুব কৌতুকচ্ছলে নির্ভুলভাবে বলে গেছেন। প্রিয় শরীর, স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কোভিড জনিত যে ট্রমা, শারীরিক, মানসিক, সামাজিক নিঃসঙ্গতার প্রকোপ থেকে, উদ্বেগ উৎকণ্ঠা থেকে, বিষণ্নতা থেকে, ডিপ্রেশন থেকে, আত্মহননের প্রবণতা থেকে সাধারণ মানুষের রক্ষার উপায় কি? আসলে কোয়ান্টাম সাধারণ মানুষকে এই অসুস্থ জীবনাচার থেকে মুক্ত করার জন্যে, সুস্থ জীবনাচার অনুশীলনের জন্যে 30 বছর ধরে কাজ করছে। এবং করোনাকালে এসে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাজটা এখন কত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যেই কোয়ান্টাম মেথড পোস্ট কোভিড টোটাল ফিটনেস প্রোগ্রাম শুরু করেছে গত 1 বছর ধরে। যে পোস্ট কোভিড ট্রমা হিসেবে যে বিষয়গুলো আসতে পারে, শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক, প্রতিটি ক্ষেত্রে টোটাল ফিটনেস এই প্রোগ্রামের মূল লক্ষ্য। আমাদের সদাকায়ন, আলোকায়ন এবং বিভিন্ন কর্মশালা এবং কোয়ান্টাম মেথড কোর্স সেই লক্ষ্যেই কাজ করছে। এবং কোয়ান্টাম মেডিটেশন চর্চার মধ্য দিয়ে এবং কোয়ান্টামের সাথে যারা যুক্ত আছেন, করোনাকালেও তারা দেশের মধ্যে সবচেয়ে ভালো ছিলেন এবং এখনও তারা দেশের মধ্যে সবচেয়ে ভালো আছেন। শুধু দেশে না, বিদেশেও যারা আছেন তারাও তাদের প্রতিবেশীদের চেয়ে, তাদের সমাজের অন্যান্য মানুষের চেয়ে তারা ভালো আছেন। এর কারণই হচ্ছে যে কোয়ান্টাম মেথড বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা, অবসাদ, জীবনের অর্থ হারিয়ে ফেলা, আত্মাকে শুকিয়ে ফেলা, এগুলো থেকে কাজ হারা দিয়ে ওঠার অন্তর্গত শক্তি সৃষ্টি করে। প্রিয় সুহৃদ, তাই চারপাশের মানুষকে, যারাই ডিপ্রেশনে ভুগছেন, যারাই উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তায় ভুগছেন, তাদেরকে সদাকায়নে নিয়ে আসেন। তাদেরকে কোয়ান্টাম মেথড কোর্স 481তম ব্যাচ, যা হবে 18, 19, 20, 21 মার্চ, কোর্সে নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমাদের মতো তারাও ভালো থাকবেন। প্রিয় সুহৃদ, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রোজা শুরু হবে এবং মে মাসের প্রথম সপ্তাহে ঈদ উল ফিতর। এপ্রিলে আবার বৈশাখী উৎসব। স্বাভাবিকভাবেই বছরের এই উৎসব মুখর সময়ে আপনি কেনাকাটা করবেন। আপনার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে, শবে বরাতের আগেই ঈদের সমস্ত কেনাকাটা শেষ করে ফেলুন, একই জিনিস অনেক কম খরচে পাবেন। ঈদ বা বৈশাখী উৎসবে কয়েকদিন আগে গলাকাটা দাম দিয়ে কেনে খামোখা ক্ষতিগ্রস্ত হবেন না। প্রিয় সুহৃদ, এখন আমাদের ধ্যানঘর পুনর্নির্মাণের কাজ চলছে। আসলে বান্দরবানের লামায় সরইতে 1999 সালে, এখন থেকে 23 বছর আগে, আমরা ছন দিয়ে, বাঁশ দিয়ে, বল্লি বোরখা দিয়ে যে ধ্যানঘর বানিয়েছিলাম, সেই ধ্যানঘরকে কেন্দ্র করেই আস্তে আস্তে ধ্যানীরা সেখানে যেতে থাকেন। এবং সময়ের সাথে সাথে এই ধ্যানঘরকে কেন্দ্র করেই গড়ে ওঠে কোয়ান্টামাম, বিস্তার লাভ করে কোয়ান্টাম কসমো স্কুল এবং ফাউন্ডেশনের বহুমুখী সেবা কার্যক্রম এবং তার প্রভাব দুই যুগ আগে যে জায়গাটি ছিল দেশের সবচেয়ে সুবিধা বঞ্চিত ও দারিদ্র পীড়িত অঞ্চলগুলোর একটি, দুবেলা খাবার জোটাতে স্থানীয় মানুষদের করতে হতো অবর্ণনীয় সংগ্রাম, যেখানে জিক্যাজুপাড়া বাজারে ছিল দুটি চায়ের টংঘর, যেখানে গুলগুল্লা ছাড়া আর চা ছাড়া কিছু পাওয়া যেত না। সেই বাজারে এখন চারতলা, তিনতলা, পাঁচতলা ভবন, একাধিক স্বর্ণের দোকান। চট্টগ্রাম এবং কক্সবাজারের শহরে অঞ্চল থেকেও ব্যবসায়ীরা এসে এখানে দোকান দিচ্ছে অধিক লাভের আশায়। অর্থাৎ এই অঞ্চলের পুরো জনপদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের নেপথ্যে হচ্ছে এই ধ্যানঘর, এবং এই ধ্যানঘর আমাদের জন্য স্রষ্টার রহমতের ঘর। ইনশাআল্লাহ কোয়ান্টাম চেতনা যেমন নতুন উচ্চতায় উন্নীত হতে যাচ্ছে, কোয়ান্টামের কার্যক্রম যেমন নতুন উচ্চতায় উন্নীত হতে যাচ্ছে, একইভাবে ধ্যানঘর পুনর্নির্মিত হচ্ছে, যেখানে প্রত্যেক দিনই শত শত ধ্যানযাত্রী ধ্যানের জন্য সমবেত হবেন এবং স্বাভাবিকভাবেই বিস্তার ঘটবে এক আলোকোজ্জ্বল মানবিক সভ্যতার। এবং ধ্যানঘর নির্মিত হচ্ছে নতুন উপকরণে, নতুন আঙ্গিকে, যাতে করে শতাব্দীর পর শতাব্দী এখানে ধ্যানীরা এসে ধ্যানে নিমগ্ন হতে পারেন, একাগ্র প্রার্থনায় ডুবে যেতে পারেন। প্রিয় শরীর, আসলে এমন পুণ্যময় কাজে, এমন ভালো কাজে অংশগ্রহণের সুযোগ সবার ভাগ্যে হয় না, সব প্রজন্মের ভাগ্যেও হয় না। আপনি সুযোগ পেয়েছেন ধ্যানঘর পুনর্নির্মাণে, আপনার সাধ্যমতো সময় শ্রম আপনি দিতে পারেন এবং সাধ্যমতো দান করতে পারেন। আপনার দানে নির্মিত এই ধ্যানঘরে শত শত বছর ধরে যত ধ্যানী আসবেন তাদের দোয়া স্বাভাবিকভাবেই আপনি পেতে থাকবেন সদকায়ে জারিয়া হিসেবে। আপনার ঈদের জন্য যা কেনাকাটা করবেন, যে খরচ করবেন, আপনার খরচের একটি অংশ আনন্দিত চিত্তে ধ্যানঘরের জন্য দান করুন এবং পরিচিতদের, আপনজনদের এই ধ্যানঘরের দানের অংশী হিসেবে সংযুক্ত করুন। এটি নিঃসন্দেহে আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক কল্যাণ নিয়ে আসবে, বালা মুসিবত বিপদ আপদ থেকে। দান বা সাদাকা এবং সদকায়ে জারিয়া সবসময় সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। প্রিয় শরীর, ধ্যানঘরের জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন যাতে ধ্যানীরা আন্তরিকভাবে যেভাবে নির্মাণ করতে চাচ্ছেন, নির্মাণটা যেন সুন্দর এবং সৌম্যভাবে দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারেন। নতুন ধ্যানঘর নির্মিত হওয়ার পরে ইনশাআল্লাহ ধ্যানের জন্য আমরা সবাই ধ্যান তীর্থে সমবেত হব। প্রিয় শরীর, আপনার চারপাশে যারাই ডিপ্রেশনে উদ্বেগ উৎকণ্ঠায় আক্রান্ত, বিশেষত তরুণ তরুণীদের জন্যে সবসময় দোয়া করবেন এবং সবসময় তাদেরকে উদ্বুদ্ধ করবেন। কোয়ান্টামের ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ফিটনেস, অর্থাৎ টোটাল ফিটনেস প্রোগ্রামে অংশ নেওয়ার জন্যে পরম করুণাময় সবসময় আপনাকে তার রহমতে ছায়ায় রাখুন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।